الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ উপস্থিত হয়েছে অনুষ্ঠান নিয়ে যার নাম হলো কোরআনি উপদেশ। আর আমরা এই অনুষ্ঠানে সচরাচর আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় বান্দাদেরকে কোরআনে করিমের মধ্যে যা দিক নির্দেশনা দিয়েছেন। আজ আমরা সূরা বাকারার 153 থেকে 157 নং আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে করিমার আলোকে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ তাআলা ইমানদারদেরকে নামাজ ও ধৈর্যের মাধ্যমে কেন সাহায্য চাওয়ার জন্য বলেছেন। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত না বলার কারণ কি। নাম্বার 3, আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করেন। আর নাম্বার 4, ধৈর্যশীলদের জন্য কি ইনাম রয়েছে, কি পুরস্কার রয়েছে, কি প্রতিদান রয়েছে, কি প্রতিফল রয়েছে, তা নিয়ে আমরা আলোচনা করি। আসুন আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আচ্ছা, মানুষ হিসেবে মানুষের প্রতিটি ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন রয়েছে, সেটা হোক দিনী, দুনিয়াবি, ইহকালীন, পরকালীন, প্রতিটি ক্ষেত্রে মানুষের সাহায্যের প্রয়োজন রয়েছে। এমনকি মানুষ যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রেও তার পিতামাতার সাহায্যের প্রয়োজন রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত সাহায্যকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলাই। কিন্তু সেই আল্লাহ তাআলারই নির্দেশ হচ্ছে যে তিনি বলেছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার দিকে তোমরা উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তো এই নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই নির্দেশ। দেখুন, ডাক্তারের কাছে আমরা ওসিলা বানাবো, ডাক্তারকে আমাদের রোগের আরোগ্য লাভের জন্য আমরা তাকে ওসিলা বানাবো, কিন্তু মূল আরোগ্য দানকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আমাদের রোগকে দূর করার জন্য আমরা ওষুধকে ওসিলা বানাবো, কিন্তু মূল শিফা দানকারী আল্লাহ তাআলা। এটা ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। দরিদ্র ব্যক্তি তার দারিদ্রতা দূর করার জন্য ধনীর সাহায্য চাইবে, ধনীকে ওসিলা বানাবে, তার মালিককে ওসিলা বানাবে, কিন্তু প্রকৃত দৌলত দানকারী, প্রকৃত ধন দানকারী, প্রকৃত সম্পদ দানকারী, প্রকৃত অর্থ দানকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস রাখতে হবে। মানুষ রিজিকের জন্য পরিশ্রম করবে, ঘাম ছড়াবে, অর্থ উপার্জন করবে, কিন্তু প্রকৃত রিজিক দাতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস স্থাপন করতে হবে। মূর্খতা দূর করার জন্য আলেমদের শরণাপন্ন হতে হবে, আলেমদের কাছে গিয়ে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু বিশ্বাস এটাই রাখতে হবে যে প্রকৃত জ্ঞান দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শত্রুদের সাথে জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে অস্ত্রের সাহায্যে নিয়ে মানুষ যুদ্ধ করবে, ইমানদারগণ যুদ্ধ করবে, অস্ত্রের সাহায্য নিবে, উসিলা তালাশ করবে, কিন্তু বিশ্বাস এটাই রাখতে হবে যে প্রকৃত বিজয় দানকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা এই যে অস্ত্র যে মানুষ তৈরি করেছে, এই যে আজকে যে ওষুধ তৈরি করতে পেরেছে ডাক্তাররা, আজকে যে ধনীর কাছে যে ধন আছে, অর্থ আছে, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে ধনী যে টাকা উপার্জন করছে, তাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, তাকে চোখ দিয়েছেন, তাকে বিবেক দিয়েছেন। সব কিছুর প্রকৃত মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মাধ্যম তালাশের জন্য বলেছেন, এটা তারই নির্দেশ, আমরা মাধ্যমও তালাশ করব। কিন্তু আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বান্দাদেরকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো মাধ্যমের প্রয়োজন নেই, কিন্তু এটা আল্লাহ তাআলার আইন। আল্লাহ তাআলা মাধ্যমের সাহায্যেই দিয়ে থাকেন। দেখুন আল্লাহ তাআলা কাদরে মুতলাক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, সাধারণত মানুষ যে সৃষ্টি হয় পিতামাতার মাধ্যমেই ভূমিষ্ঠ হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াও মানুষকে সৃষ্টি করতে তিনি কাদির, ক্ষমতাবান। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন, বরং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাশের বাঁকা পাঁজর দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ কাদির মুতলাক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, পিতামাতা নেই, তারা পুরুষও না, তারা নারীও না, কিন্তু আল্লাহ কাদির মুতলাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার দেখুন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পিতা ছাড়া সৃষ্টি করে দিয়েছেন, শুধু তার মা ছিলেন। তো আল্লাহ তাআলা কাদির মুতলাক, কিন্তু আল্লাহ তাআলার দিক নির্দেশনা হচ্ছে যে ওসিলা তালাশ করতে বলা হয়েছে। দেখুন পৃথিবীতে সবাই জ্ঞান অর্জনের জন্য শিক্ষকের শরণাপন্ন হয়, কিন্তু আল্লাহ তাআলা তার আম্বিয়াকে, তার নবীগণকে শিক্ষক ছাড়াই জ্ঞান দান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সানুকরিউকা ফালা তানসা, হে হাবিব, আপনাকে আমি এমন শিখাবো, এমন পড়াবো যে ফালা তানসা, আপনি কোনোদিন ভুলবেনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানবতার মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। বা আল্লামাহুল বায়ান, এবং তাকে বায়ান শিখিয়েছেন কোরআনে করিমের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন যে নবীকে আল্লাহ তাআলা বায়ান শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি চান কাউকে শিক্ষক ছাড়া শিখানোর ক্ষেত্রে ক্ষমতাবান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবার চোখ দৃষ্টিশক্তি কমে গেল, দৃষ্টিশক্তিহীন হয়ে গেলেন। তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাব্বাতে, ভালোবাসায় কান্না করছিলেন, কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। শেষ পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইদেরকে নিজের কাপড় দিলেন আর বললেন যে বাবার কাছে বাবাকে দিও, আর বাবাকে বলবে যে চোখে লাগিয়ে রাখতে, ইনশাল্লাহ দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তার ভাইরা গিয়ে সেই কাপড়কে, তার পরনের কাপড়কে বাবাকে দিলেন, বাবা চোখে রাখলেন, দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তো এই কাপড়কে উসিলা বানানো হয়েছে, মাধ্যম বানানো হয়েছে, এটা কোরআনেরই দিক নির্দেশনা। তো আল্লাহর যারা নেক বান্দা রয়েছেন তাদের ব্যবহৃত বস্তুর মধ্যেও আল্লাহ তাআলা বরকত রেখেছেন, তাবারুক রেখেছেন, এর মাধ্যমে মানুষের শিফা পাওয়া যেতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সে যুগে আরেক দেশে বিলকিস রানী ছিলেন। বিলকিস রানীর অনেক বড় সিংহাসন ছিল, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে কে তার ওই সিংহাসনকে নিয়ে আসতে পারবে। অথচ যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দেশ ছিল, যেখানে রাজত্ব ছিল, আর বিলকিসের যেখানে রাজত্ব ছিল, অনেক দূরত্ব ছিল, কিন্তু আর এত ভারী সিংহাসন আনার ক্ষেত্রে তিনি বলেছেন যে কে সেটা এনে দিতে পারবে। তখন সেখানকার আসিফ বিন বারখিয়া বলছেন যে হুজুর, আপনার চোখ পলক বন্ধ হওয়ার পূর্বেই আমি এনে দিতে পারবো। তো তিনি যে এনে দিতে পারবেন, তিনি যে আল্লাহর নেক বান্দা ছিলেন, কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে তো আল্লাহ তাআলার কাছে বলতেন যে আল্লাহ তুমি সিংহাসন এনে দাও, কিন্তু তিনি বললেন কে এনে দিতে পারবে? তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আসিফ বিন বারখিয়ার কাছে। তো সাহায্য চাওয়া, কোনো সাহায্য চাওয়া শিরিক না। হ্যাঁ, যদি এক যদি তার অন্তরে এটা বিশ্বাস থাকে যে একমাত্র সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা, আর আমি যে বান্দার কাছে সাহায্য চাচ্ছি এটা হচ্ছে উসিলা তালাশ করা, তাহলে কোনো সমস্যা নেই। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে সামান্য কথায় কথায় আমরা শিরিকের ফতোয়া দিয়ে দিই যে এটা সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। অনেকে বলে যে নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না। আসুন আমরা একটা হাদিস শুনি যে একবার একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে দৃষ্টিশক্তি নেই, আমি অন্ধ, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিন বা আমাকে দোয়া শিখিয়ে দিন যেন আমি যেন দৃষ্টিশক্তি ফিরে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, ওই সাহাবিকে দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কাছে চাইছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, এবং আমি তোমার দিকে মনোযোগ দিচ্ছি, বিনাবিজিকা মুহাম্মদ নবী ইর রহমা, যে আমি তোমার দিকে মৌলা আমার মনোযোগ ধ্যান সব তোমার দিকে করে দিচ্ছি মৌলা, বিনাবিজিকা, তোমার নবীকে উসিলা ধরে, কোন নবী? মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে, নবী ইর রহমা, যিনি হচ্ছেন দয়ালু নবী, ইয়া মুহাম্মদ, ইন্নি আতাওয়াজ্জাহু বিকা, হে মুহাম্মদ, ইলা রাব্বিকা, আপনার মাধ্যমে আপনার পালনকর্তার দিকে মনোযোগ দিলাম, যে আই ইয়াকশিফা আন বাসারি, যেন তিনি আমার চোখের যেটা রোগ রয়েছে সেটা দ্বারা যেন আমাকে শিফা দান করে দেন আল্লাহ তাআলা। আল্লাহুম্মা শাফফিহুলি, হে আল্লাহ তুমি আমার শিফা দান করো, হে আল্লাহ তুমি আমাকে শিফা দান করো। তো দেখুন, সেই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা বানালেন, আর এই বানানোর শিক্ষা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নি আসালুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মদ, তিনি শিখিয়ে দিলেন যে তুমি বলো এভাবে যে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি, তোমার কাছে প্রার্থনা করছি, এবং তোমার দিকে ধ্যান করে দিচ্ছি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা বানাচ্ছে। এটা কার শিক্ষা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা বুঝার আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর বিষয়, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলা যাবে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমাদের বোধ শক্তি নেই, তোমাদের বুঝার ক্যাপাসিটি নেই, তোমরা বুঝতে পারবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত হিসেবে ধারণা করো না, বরং তারা জীবিত, এবং তাদেরকে তাদের রবের কাছে রিজিক প্রদান করা হয়। তো যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত না বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং এটাও বলেছেন যে আমাদের বোধ শক্তি নেই, তারা তো জীবিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মারা যাওয়ার পর মানুষ আলামে বারজাখের মধ্যে চলে যায়। আলামে বারজাখ অর্থাৎ পর্দার একটা জগৎ, সেখানে দেখতে কবরটা ছোট মনে হচ্ছে, আবার বলা হয় যে অনেক বড় চোখওয়ালা ফেরেশতা সেখানে প্রবেশ করবে। আমাদের তো বিবেকে এটা আসবে যে ছোট একটা কবরের মধ্যে আবার দুজন ফেরেশতা কিভাবে আসবে, এটা কিন্তু সম্ভব, কিন্তু আমরা আমাদের বুঝার সেটা ক্যাপাসিটি নেই, আমাদের জ্ঞান লিমিটেড, আমাদের জ্ঞান খুব স্বল্প, কিন্তু আল্লাহ তাআলার কালাম সত্য, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং তারা যে মারা গিয়েছেন আল্লাহর রাস্তায়, তো তাদেরকে জান্নাতের মধ্যে মুসলিম শরীফের মধ্যে লেখা আছে যে তারা পাখির আকৃতিতে উড়ে বেড়ায়, তারা ওই আরশে আজমের যে ছোটো ছোটো ইয়া রয়েছে, কিন্দিল রয়েছে, লাইট টাইপের জিনিস, সেটাতে তারা বসে, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন শহীদদের জন্য। তো অনেকে আবার বলতে পারে, যদি প্রশ্ন থাকতে পারে যে তারা যদি জীবিত হয়ে থাকেন তো তারা মারা যাওয়ার পরে তাদের প্রপার্টি কেন বন্টন করা হয়? তো আমরা তাদেরকে জবাব দিব যে তাদের প্রপার্টি এজন্য বন্টন করা হয় যে তারা যখন শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে এমন মাকাম দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন, এমন মাহাত্ম্য দান করেছেন, এমন শান দান করেছেন যে পার্থিব জীবনের তুলনায়, পার্থিব সম্পদের তুলনায় আখিরাতের সম্পদ অনেক অনেক গুণ বেশি। তো তাদের এগুলোর প্রয়োজন নেই, এজন্য শুধুমাত্র তাদের যারা আত্মীয় স্বজন আছে তারা সেটা বন্টন করে নিয়ে নেয়। আর নবীরাও জীবিত, আর নবীগণ কি, কারণ নবীদের কথার নির্দেশ পালন করতে গিয়ে অনেকে শহীদ হয়ে গিয়েছেন, যার কথা মান্য করে যারা শহীদ হয়ে যায় তারা জীবিত থাকে, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। আর যিনি অনুমতি দিয়েছেন, যার সাহচর্যে থেকে শহীদ হয়েছেন তার মাহাত্ম্য কেমন হবে? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে বা আবু দাউদ শরীফের মধ্যে যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের বডিকে ভক্ষণ করার ব্যাপারে, হারাম করে দিয়েছেন, বরং তারা কি জীবিত এবং তাদেরকে রিজিক দান, রিজিক দেওয়া হয়। আর নবীদের ক্ষেত্রে তো আর একটু ডিফারেন্স একটু পার্থক্য হচ্ছে, যারা অলিগণ যারা জীবিত আছেন আর নবীগণ জীবিত আছেন, তো নবীগণের জীবিত হওয়াটা এমন যে মানুষ যখন মারা যায় তার প্রপার্টি বন্টন হয়, কিন্তু নবীদের ক্ষেত্রে প্রপার্টি বন্টন হবে না, এবং তাদের স্ত্রীর সাথে, তাদের স্ত্রীরা কারোর সাথে বিয়ে করতে পারবে না। যেভাবে হায়াতে জাহিরিতে প্রকাশ্য জীবনে যেভাবে তাদের উপর হুকুম হাকাম জারি হতো তার স্ত্রীদের ব্যাপারে, ঠিক তেমন হুকুম হাকাম তাদের জন্য, সেই হুকুম হাকাম জারি থাকবে, তারা কারোর সাথে বিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আসুন আমরা তিন নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আর আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দ্বারা? বান্দাদেরকে ভয় দ্বারা, ওয়াল জু এবং ক্ষুধা দ্বারা, ওয়া নাকসি মিনাল আমওয়াল এবং অর্থের ঘাটতি দ্বারা, ওয়াল আনফুস সন্তানদেরকে মৃত্যু দিয়ে, আত্মীয় স্বজনদের মৃত্যুর মাধ্যমে, কোনো প্রাণের মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করব, ওয়াস্থামা রাত এবং ফসল আদির বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। দেখুন অনেক সময় দেখা যায় ওই আল্লাহ তালা আমাদের কাছে পরীক্ষা নিয়ে থাকেন, আমাদের কাছে অর্থের অভাব হয়ে যায়, অনেক সময় যারা তিন বেলা খায় দেখা যায় দুই বেলা নসিব হয় না, অনেকের এক বেলা নসিব হয়, আল্লাহ তালা আবার পরীক্ষা নেন। অনেক বড় ব্যবসায়ী থাকে, হঠাৎ করে সে দেউলিয়া হয়ে যায়, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, সে কর্জ তার কাছে কর্জ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা রয়েছেন, তার ছোট সন্তান ছোট অবস্থায় মারা যায়। ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহ তালা সেই সন্তান দিয়েছেন এবং আল্লাহ তালাই নিয়ে নিয়েছেন, সেখানে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আর যখন ধৈর্য ধারণ করবেন এই ছোট বাচ্চাই কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আবার অনেক সময় কৃষক ভাইরা আমাদের ফসল লাগায়, ওই ফসল বিনষ্ট হয়ে যায়, বন্যা আসে, ঝড় আসে, তুফান আসে, নষ্ট হয়ে যায়, তো আল্লাহ তালাই ফসল দিয়েছেন, অনেক সময় ওই ফসলের মাধ্যমে অনেক অর্থ উপার্জিত হয়। আবার অনেক সময় বন্যা এসে ফসল নষ্ট করে দেয়, যখন ফসল বিনষ্ট হবে তখন আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করতে হবে ও আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেবে। আর বলতে হবে কি, যে কোনো বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এবার আসুন আমরা চতুর্থ নম্বর বিষয়ে আলোচনা করি, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের জন্য কী পুরস্কার রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এবং ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও কি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে, যখন বিপদ চলে আসে, তারা কি বলে? কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে যে নিশ্চয় আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আমাদেরকে আল্লাহ তাআলার দিকেই চলে যেতে হবে, ফিরে যেতে হবে। আচ্ছা একটা প্রশ্ন দেখা যায়, আমরা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন মানুষ মারা যায় মসজিদে মাইকিং হয়, মসজিদে ঘোষণা দেয়, এলান করে যে অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে বা অমুক ভাই মারা গিয়েছে, বাস আমরা শুনে ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আমাদের অর্থই জানা নেই যে ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি। এর অর্থ হচ্ছে যে ইন্নালিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য, বা ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। এই কথাটা বলতে হবে যে কোনো বিপদের সময়। আমি তাফসীরের মধ্যে পড়েছি, তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে লেখা আছে, যদি আপনার ঘরে লাইট চলে গিয়েছে সেটাও একটা বিপদ, লাইট চলে যাওয়া। প্রদীপ চলছে, প্রদীপ যদি নিভে যায় বাতাসের কারণে, তখনও আপনি পাঠ করুন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বিপদের সময়। আর যখনই কোনো নেমত লাভ করবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো লা আজিদান্নাকুম, তোমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কি বলছেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম, তো যারা ধৈর্য ধারণ করছে তাদের রবের পক্ষ থেকে তাদের উপর দুরুদ ওয়া রাহমা, এবং রহমত বর্ষিত হয়, এবং এরা হচ্ছে কি হেদায়ত প্রাপ্ত লোক। যারা ধৈর্য ধারণ করবে তারা কি হয়ে যাবে, হেদায়ত পেয়ে যাবে। তো মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের যে কোনো আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যা আমাদের কাছে দুঃখ কষ্ট নিপীড়ন আমাদের কাছে আসে, আমাদের কাছে রোগ আসে, বালাই আসে, যা কিছু আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এর প্রতিদান দান করবেন। আমরা যদি পৃথিবীতে না পাই আখিরাতে পাবো ইনশাআল্লাহ জাবাজিল্লাহ। তো আমরা যা কিছু শুনেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।